হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, রাজনীতিতে নারীর ভূমিকা। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ সাবরিনা। শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়, রাজনীতিতে নারীর ভূমিকা। আজকে আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর বন্দনা পুরকায়স্ত। তিনি কানেটিকাট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও এশিয়ান আমেরিকান স্টাডিজ বিভাগের প্রফেসর। ডক্টর বন্দনা পুরকায়স্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
নমস্কার।
নমস্কার। আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ডক্টর মেহনাজ মোমেন। তিনি টেক্সাস A&M আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর মেহনাজ মোমেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। হ্যালো।
নিশ্চয়ই।
আপনাকে ধন্যবাদ। আমি আসানুজ্জামান সাকি, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার সহযোগী সম্পাদক এবং বাংলাদেশের যমুনা টেলিভিশনের ইউএস করেসপন্ডেন্ট। সারা বিশ্বেই আমরা রাজনীতিতে নারীর গুরুত্বপূর্ণ অংশগ্রহণ কিন্তু প্রত্যক্ষ করছি। বাংলাদেশের কথা ধরুন, ভারতের কংগ্রেস পার্টির নেতৃত্ব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা এবং সর্বশেষ ব্রিটেনে আবারও একজন নারীর প্রধানমন্ত্রী হওয়া, সবকিছুই কিন্তু রাজনীতিতে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাই তুলে ধরছে। তাছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় কোন রাজনৈতিক দলের হয়ে একজন নারীর প্রেসিডেন্ট প্রার্থী হওয়া এক বিরাট ঘটনা। আমি মনে করি শুধু রাজনীতিতে নয়, যে কোনো ক্ষেত্রে নারী অদৃশ্য দেওয়াল ভাঙতে সক্ষম। আমার প্রশ্ন হচ্ছে, আলোচকরা এ বিষয়ে কি মনে করছেন?
অনেক ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে শুধু রাজনীতিতে নয়, সব ক্ষেত্রেই নারীরা অদৃশ্য দেওয়াল বা আমরা যেটাকে এখানে গ্লাস সিলিং বলি ভাঙতে সক্ষম। আপনারা আমাদের অতিথিরা কি মনে করেন সেটাই তিনি জানতে চেয়েছেন। ডক্টর বন্দনা পুরকায়স্ত,
ধন্যবাদ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর আমি এইটাকে দুভাবে উত্তর দিতে চাই। প্রথম উত্তরটা আগে দিচ্ছি, পরে অন্য অংশটা পরে আমরা আলোচনা করতে পারি। একদিকে আমরা যদি আজকালকার স্ট্যাটিস্টিক্স দেখি, সারা পৃথিবীতে প্রায় 70টা দেশে মহিলারা হয় যা আমরা ইংরেজিতে বলি হেডস অফ স্টেট অথবা হেডস অফ গভর্নমেন্ট, এই পদে এসছেন, ভালো কাজ করেছেন। সুতরাং এইটা দেখলে তো আমাদের খুব উৎসাহিত হওয়ার কথা। উল্টে কিন্তু আমরা যখন দেখি যে যে রাজনৈতিক কনটেক্সটে, যেরকম এক একটা দেশের পার্লামেন্ট বা এই ধরনের জায়গায় কতজন মেয়েরা আছেন, তখন কিন্তু এই এইটা একটু দুঃখই হয়। দুঃখ হয় এই কারণে যে একমাত্র রুয়ান্ডা, বলিভিয়া, অ্যান্ডোরা, কিউবা, সেশেলস, সুইডেন আর সেনেগাল ছাড়া কিন্তু বেশিরভাগ দেশে মহিলার সংখ্যা এই লেজিসলেটিভ বডিতে অত্যন্ত কম। আর এর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, দিকটা হচ্ছে এই যে কারা আসলে পলিসি জন্য কথা বলেন, পলিসিগুলোকে পাস করান, কাদের দায়িত্ব, কারা মিনিস্টার, কারা দেখছেন যে পলিসিগুলো শুধু সারা দেশের জন্যই ভালো মহিলাদের জন্যও ভালো, এইগুলো মাথায় রেখে কারা দেখছেন, সেই সব বোঝার জন্য আমরা খানিকটা এই এই রকমের ডেটা গুলো দেখে থাকি যে হেডস অফ স্টেট কত আছেন, পার্লামেন্টে কতজন কাজ করছেন। তো আমি কয়েকটা এইসব এইটু দিয়ে বললাম শুরু করে, কারণ আমার মনে হয় যে এখনো আমাদের এই রাজনৈতিক পরিধিতে আরো অনেকটা পথ যেতে হবে। মেয়েদের অস্তিত্ব রাজনীতির মধ্যে এখনো কিন্তু একটু কোণঠাসা অবস্থায়। মেয়েদের কথা চিন্তা করে অনেক কিছু পলিসি এখনো করা হয় না, মেয়েরা সুরক্ষার জন্য এখনো লড়াই করে যাচ্ছেন, যেগুলো সাধারণত আমাদের ভাবা উচিত যে এই সেঞ্চুরিতে মেয়েরা পেয়ে গেছে যে সব অধিকারগুলো, সেগুলো কিন্তু সবসময় মেয়েরা পায়নি। সুতরাং এই রাজনীতি, মেয়েরা, এইসব প্রশ্নের মধ্যে লিডার ছাড়াও আমাদের এই প্রশ্নগুলো আমার মনে হয় খানিকটা করা দরকার। আমি সেকেন্ড পার্টটা পরে আবার আলোচনা করব।
নিশ্চয়ই নিশ্চয়ই। ডক্টর মেহনাজ মোমেন, আপনি কি বলেন?
আমি ডক্টর পুরকাস্তার সাথে একমত। আমি আরেকটা দিক থেকে এই এই প্রসঙ্গটা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে নারীর প্রতিনিধিত্ব, এটা যদিও খুব জরুরি ব্যাপার যেটা একটু আগেই আমাদেরকে আমরা শুনতে পেলাম, কিন্তু তার থেকেও বেশি আমার মনে হয় গুরুত্বপূর্ণ নারীবাদী মূল্যবোধ, সেটা আমরা রাজনীতিতে কোথায় দেখছি। আমরা অনেক সময় এই এশিয়ার দেশ নিয়ে, ইউরোপের দেশ নিয়ে, আমেরিকার এখন আমেরিকাকে নিয়ে এই প্রতিনিধিত্বমূলক নারী রাজনীতিতে আছেন কিনা, লেজিসলেটিভ বডিতে, হেড অব দ্য স্টেট, এটা নিয়ে বলি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন অনেক ইউরোপের অনেক রাষ্ট্র আছে যেখানে নারীবাদী মূল্যবোধ সেখানে এমন ভাবে সম্পৃক্ত হয়ে গেছে, সেখানে কিন্তু কোন নারী আসলে প্রতিনিধি, নারী হিসেবে প্রতিনিধিত্ব করছেন কিনা অনেক সময় ওই বিষয়টা এত গুরুত্বপূর্ণ হয় না। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক। অবশ্যই আমরা লেজিসলেটিভ বডিতে, হেড অব দ্য স্টেটে আমরা প্রতিনিধিত্ব দেখতে চাই, কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নারীবাদী মূল্যবোধগুলো। রাষ্ট্রের ভূমিকা কি হবে, রাষ্ট্র কাকে সুরক্ষা করবে, রাষ্ট্র কতখানি পরিচর্যার দায়িত্ব নিবে, শিক্ষার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, স্বাস্থ্য খাতে, এই নীতিমালার কথা উনি যেখানে বলছেন সেখানে নারীবাদী মূল্যবোধের কোন প্রতিফলন আছে কিনা, সেটা আমার কাছে মনে হয় যে অনেক অনেক ভালো একটা মেজারমেন্ট হবে এই নারীর। অথবা পাশাপাশি আরেকটা মেজারমেন্ট অবশ্যই হওয়া উচিত, নারীর রাজনীতিতে কি ভূমিকা অথবা জীবনের সব অঙ্গনে কি ভূমিকা, সেটা মূল্যায়ন করার জন্য।
ধন্যবাদ। আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন টেলিফোনে। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি ইসমাত আরা বলছিলাম ফিলাডেলফিয়া থেকে। আমি মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি একটা বিষয় বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে একটি সংমিশ্রিত বর্ণ বর্ণ ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এখানে ইমিগ্রান্ট হয়ে এদেশে এসছে। সবার ধর্ম সম্পর্কে জানা, সবাই সবার সংস্কৃতি সম্পর্কে জানা, অনেক কিছু জানতে পারি, এবং যদি নেত্রী না থাকে তাহলে এগুলি বিষয় নিয়ে কথা সম্ভবত বলা যায় না। সাম্প্রতিক কালে হয়তো সবাই আপনারা দেখে থাকবেন যে ডোনাল্ড ট্রাম্প যখন নাকি খান পরিবারকে নিয়ে যখন নানা ধরনের কটূক্তি করেছিল, সে তখন মিসেস খান কেন কথা বলেন নাই স্টেজে, কেন উনি চুপ করেছিলেন, উনি সেই হিসেবে দেখিয়েছেন, কারণ দেখিয়েছেন যেহেতু আমাদের শরিয়া ল অনুযায়ী মুসলমান মহিলারা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারে না, এই জন্য তাকে কথা বলতে দেয়া হয়নি। ঘটনাটা সম্পূর্ণই ভুল এবং সম্পূর্ণই একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো মহিলাকে। এখানে একজন রাজনৈতিক মহিলা যিনি নেতৃত্ব দেন, সে যদি মুসলমান মেয়েদের হয়ে যদি এইসব ব্যাপারগুলি পরিষ্কার ভাবে বলে, তাহলে সবাই জানতে পারবে যে আসলে আমাদের আমাদের কি কি অধিকার আছে, এবং প্রত্যেকটা মেয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাদের নেত্রীর প্রয়োজন এবং তাদেরকে কথা বলার জন্য লবির প্রয়োজন। এই জন্য আমি মনে করি প্রতিটি মহিলার, প্রতিটি মেয়ের রাজনীতিতে অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে ধরেন কলেজে যাচ্ছে, যেই মেয়েরা কলেজে যায়, ভর্তি হয় বা স্কুল থেকে হাই স্কুলে যায়, ওদের রাজনীতিতে অংশগ্রহণ কতটুকু জরুরি? ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। ইসমাত আরা ফিলাডেলফিয়া থেকে প্রশ্ন করেছেন। তিনি অবশ্যই মনে করেন যে নারীদের রাজনীতিতে থাকা খুবই প্রয়োজন, কিন্তু উনি যেটা বিশেষভাবে আপনাদের কাছে জানতে চাইছেন সেটা হচ্ছে যে হাই স্কুল বা কলেজের ছাত্রীদের রাজনীতিতে যাওয়া কতটা জরুরি। ডক্টর প্রকাশ, তো
মনে করি যেটা মানে এইটা জরুরি কিনা এই প্রশ্নের থেকে আমরা অনেক আশা করি এগিয়ে গেছি, কারণ আমরা সবাই, আর তার মধ্যে আমি আমার মেয়েদের, মেয়ের বন্ধুদের, আমার বন্ধুদের মেয়েদের, সবাইকে, সবার কথা চিন্তা করছি, সবাই যদি রাজনীতিতে পার্টিসিপেট না করে তাহলে কিন্তু আমরা যা যা এখনো পাচ্ছি না এই জিনিসগুলো কোনোদিন পাল্টাবে না। এর আগের যিনি প্রশ্ন তুললেন তিনি একটা খুব ইম্পর্টেন্ট কথা তুলেছেন, সেই কথাটা হচ্ছে যে আমরা একদিকে প্রথমে শুরু করলাম বলে যে রাজনীতিতে মহিলাদের অবস্থা, কিন্তু সব মহিলা এক নন। এক একটা দেশের নিজেদের রাজনীতির জন্যে আমরা তো জানি আপাতত যেভাবে মুসলমান মহিলাদের সম্বন্ধে বলা হচ্ছে যে সব মানে বিতৃষ্ণার পাবলিকলি সব বলা হচ্ছে, এইগুলো কিছু কিছু দেশে অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং এইগুলো যদি আমাদের কাটানোর কোনো দরকার মনে করি বা মনে হয় যে এইটা ঠিক নয়, তাহলে আমাদের সবাইকেই পার্টিসিপেট করতে হবে রাজনীতিতে, কিছু সময় হয়তো ভোট দিয়ে, অন্য সময় কথা বলে, কথা বলে লোকের মন পাল্টে, লোককে বুঝিয়ে, দরকার হলে লোককে চ্যালেঞ্জ করে। কারণ এই সব মতবাদগুলো যদি আমরা না পাল্টাতে পারি, আমরা কোনোদিন মানে একটা সাধারণ স্বাভাবিক ধরনের জীবন এইটা আমরা রিচ করতে পারবো না।
ধন্যবাদ ডক্টর মোমেন।
আমি একটু অন্যভাবে প্রশ্নের উত্তর দিতে চাই। দেখেন, আমি কিন্তু মানুষ হয়েছি তৃতীয় বিশ্বে, বাংলাদেশে বড় হয়েছি। আমার কাঠামোটাই পারিবারিক এবং সামাজিক কাঠামোটাই এরকম ছিল যে অনেক ছোটবেলা থেকে যেরকম সংস্কৃতির কথা, সমাজের কথা, ঠিক একইভাবে রাজনীতির কথা আমার জীবনের সাথে সম্পৃক্ত ছিল। আর এখানে যখন আমি পড়াই, আমি তখন দেখতে পাই, এবং আমি শুধু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন না, আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই, কাজে আমি রাজনীতির সব পড়াচ্ছি, এবং আমার আমার ছাত্রছাত্রী যারা এরকম বয়সে, 17-18 বছর বয়সে, 19 বছর বয়সে, তারা রাজনীতির অনেক অনেক ব্যাপার থেকে তাদের ভীষণ ভাবে অনীহা, এবং এটার একটা বড় কারণ রাজনীতি তাদের জীবনের সাথে এরকম ভাবে সম্পৃক্ত না। তো এই এখানে একটা মূল একটা ব্যাপার আছে যে আমার আমার কাছে মনে হয় যখন ছাত্র রাজনীতি, যেমন বাংলাদেশে পুরো উপমহাদেশে একটা বিরাট অংশ রাজনীতির, একটা বিরাট অংশ, এদেশে কিন্তু একদমই না। এদেশে ধরেন কোনো কোনো বিরাট ধরনের ইভেন্ট যখন হয়, কোনো একটা যুদ্ধ হবে বা এখন ইলেকশনের সময়, সবাই এগুলো নিয়ে কথা বলছে। তারপর যেই ইলেকশন শেষ হয়ে যাবে, রাজনীতির থেকে আগ্রহ মানুষের অনেক অনেক কমে যাবে, এবং অনেক কিছু ধরেন যে ঠিক যেভাবে মিডিয়া প্রেজেন্ট করবে সেভাবেই তারা দেখবে, এবং জিনিস খতিয়ে দেখবে না, এগুলো তাদের জীবনের সাথে সম্পৃক্ত হবে না। তো আমার কাছে মনে হয় এই আমরা যদি আমেরিকার কথা চিন্তা করি, আর যেহেতু এই দেশে আমি পড়াই, এই দেশের এরকম বয়সী কি বলবো তরুণ কিশোর কিশোরীদের, তাদের সাথে আমি দেখে আমার কাছে এটা খুবই মানে আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটার একটা বিরাট পরিবর্তন দরকার। কারণ খালি ভোটের সময় এক্সাইটেড হব, ট্রাম্পকে ভোট দিব না, হিলারি ক্লিনটনকে দিব, সেটা করলে কোনো, এটাতে শুধু নারীর ভূমিকা না, মানে সাধারণ জনগণের ভূমিকাই রাজনীতিতে অনেক অনেক কমে যায়। কাজে এই রাজনীতির ব্যাপারটা জীবনের সাথে সম্পৃক্ত করতে হবে, এবং এইটা কিন্তু এই দেশে আসলে আমি দেখি না।
অনেক ধন্যবাদ শ্রোতারা। আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা থেকে, আমাদের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটনের। আজকের বিষয়টি হচ্ছে রাজনীতিতে নারীর ভূমিকা। আমাদের একজন কলার আছে দিনাজপুর থেকে, না ও আছে, ওনার লাইনটা বোধ হয় এখন উনি নেই লাইনে। তো ডক্টর প্রকাশ, তো আপনি কি ওই গ্লাস সিলিং সম্পর্কে আরো বলতে চেয়েছিলেন?
হ্যাঁ, আমি গ্লাস সিলিং সম্বন্ধে আরেকটু বলতে চাই, আর তার আগে আমি মানে আরেকটু বলতে চাই যে আমি যেহেতু সোশিয়োলজিস্ট, আমি আসলে এই সেকেন্ড জেনারেশন নিয়ে অনেক মানে রিসার্চ করেছি, লিখেছি। একটা জিনিস আমি সবসময় দেখি যেটা আমার নিজের খুব দুঃখ লাগে, কারণ আমারও, আমি যদিও কলকাতায় মানুষ হয়েছি, আমার বাবা মারা আনডিভাইডেড বেঙ্গলের মানুষ ছিলেন, তখন বাংলাদেশ হওয়ার আগে, বাংলাদেশ যখন হলো আমরা খুব উৎসাহিত হয়েছিলাম যে একটা আবার বাংলা কৃষ্টি কালচার আসবে, মানে সেইটা আমার ব্যাকগ্রাউন্ড। এইখানে একটা আমি জিনিস দেখি যে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের সবসময় শিক্ষা দিই যে পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, ক্যারিয়ার তৈরি করো, কাজের চিন্তা করো। আমি কলকাতায় যেটা দেখতাম, যেটা আপনি আগে বললেন যে মানে খুব একটা স্বচ্ছ সচ্ছলভাবে রাজনীতিরও কথা হচ্ছে, কালচারেরও কথা হচ্ছে, এগুলোর কোনো তফাৎ ছিল না, সেটা কিন্তু আমরাই করাই না। সেই দিক থেকে আমি বলবো যে বাবা মা হিসেবে এখানে আমাদেরও একটা বড় দায়িত্ব আছে যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে এইটাকে যাতে আসে, বা আমরা একটু চিন্তা করে যদি ভাবি যে আমরা তো এই দেশে আছি, এই দেশে আমাদের কিছু মানে বাস্তব অধিকার দরকার আছে, সেইগুলো আমরা কি করে পাবো, আমাদের ছেলেমেয়েরা এগুলো কি করে বুঝবে, ওদের যখন অসুবিধা হচ্ছে আমরা রুখে দাঁড়াবো না, বলবো যে না না ওটা একটা হয়েছে ওটাও তো চিন্তা করো না, অন্যান্য আমাদের আমেরিকান বন্ধুদের আমরা কি করে এই আমাদের কথাগুলো জানাবো, এইগুলো আমরা যদি এনগেজ না করি আমরা একটা বিরাট বড় অপরচুনিটি হারিয়ে ফেলছি। তো সেটা একটা। সেকেন্ড জিনিস গ্লাস সিলিং এর কথা আমি একটাই উদাহরণ দেব, সেটা হচ্ছে যে দেখুন পৃথিবীর খুব কম দেশে আমেরিকা ইনক্লুডেড, যে আমরা কখনো ভাবতে পারি না যে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মারা, আমাদের মাসি পিসি কাকিমা জেঠিমা অথবা আমাদের দিদা বা ঠাকুমারা একদম একদম না চিন্তা করে, নিজেদের শরীর সম্বন্ধে না চিন্তা করে যে কোনো জায়গায় সচল ভাবে চলে যাচ্ছি, আমরা সব সময় চিন্তা করছি কি করে নিজেদের মানে সুরক্ষা করব। শুধু ওই একটা কথা চিন্তা করলেই বোঝা যায় যে আমাদের বাস্তব অধিকার এখনো কত কম। সুতরাং আমরা যদি কাজে যাই আমরা চিন্তা করছি এখানে হ্যারাসমেন্ট কি হবে ইত্যাদি, আমাদের পুরো অধিকার নেই অন্যদের মতো থাকা, আমরা বাড়িতে সেই সব কথা সবসময় চিন্তা করছি, বাইরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো চিন্তা করছি অন্ধকার কিনা, আমাকে কেউ এসে অ্যাটাক করবে কিনা, হয় আমার চেহারা দেখে ভাবলো আমি এক ধরনের লোক তাই বলে অ্যাটাক করবে, না আমি মহিলা বলে অ্যাটাক করবে, এই যে একটা চিন্তা নিয়ে আমরা সবসময় ঘুরতে পারি ঘুরতে থাকি, সেইটা যদি আমরা তার বাইরে না বেরোতে পারি, ওই কাজের গ্লাস সিলিং, রাজনীতির গ্লাস সিলিং প্রত্যেকটা কিন্তু এর সাথে জড়িত,
ঠিকই বলেছেন,
এবং আমরা আটকে থাকছি একটা জায়গায় কারণ এই ভয়টা সবসময় ইকুয়াল পরিমাণে হয়তো আমাদের ভয় হয় না কিন্তু অলওয়েজ মাথার পেছনে একটা চিন্তা থাকে যে আমি কি সেফ এই জায়গাটায়।
ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা রবিউল গনি, তিনি দিনাজপুর থেকে কল করেছেন। হ্যালো।
হ্যাঁ, আমি রবিউল গনি দিনাজপুর থেকে বলছি।
আসসালামু আলাইকুম, বলুন।
আমি বলতে চাচ্ছিলাম যে নারীরা আসলে তাদের প্রজ্ঞা মেধা এবং দূরদর্শিতার কারণে অনেকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে ব্রিটেনের মতো দেশকে শাসন করেছেন থেচার, ইন্দিরা গান্ধীর মতো নেত্রী শাসন করেছেন ইন্ডিয়াকে, বিশাল ইন্ডিয়াকে, এবং খালেদা জিয়া এবং শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে শাসন করে যাচ্ছেন। আমরা যদি সাম্প্রতিক কালে বার্মার ইতিহাস দেখি তাহলে অং সান সুচি দীর্ঘ দীর্ঘ আন্দোলনের পরে আজকে কিছুটা হলেও বার্মার নেতৃত্বে ফিরে আসতে পেরেছেন। আবার অতি সাম্প্রতিক কালে আমেরিকার মতো দেশে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন সম্পূর্ণ নিজের প্রজ্ঞা দূরদর্শিতা এবং রাজনৈতিক কারণে, এবং আমরা আশা করি যে মেয়েরা এভাবে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আজকের একজন আলোচক,
হ্যাঁ বলুন,
একজন আলোচকের একটি কথা আমাকে একটু বেখাপ্পা লেগেছে, তিনি নারীবাদী নারীবাদী বলেছেন, তাহলে পুরুষরা কি পুরুষবাদী হবে আর নারীরা কি নারীবাদী হবে? এটা অবশ্যই কাম্য নয়। একটা মেয়ে মানুষ, একটা মেয়ে তার প্রজ্ঞা দূরদর্শিতা তার রাজনৈতিক শক্তি ক্ষমতা বলয় সব মিলায় সে প্রতিষ্ঠিত হবে। এখানে নারীবাদী পুরুষবাদী হিসেবে হিসাব করার কোন জায়গা আছে বলে আমি মনে করি না।
অনেক ধন্যবাদ,
আমরা মানববাদী হতে পারি।
অনেক ধন্যবাদ রবিউল গনি,
সেবাকারী হতে পারি।
রবিউল গনি, ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে।
আমি এটা ক্লারিফাই করি, আসলে উনি মানে ফেমিনিজম কথাটা বা নারীবাদী কথাটা এটার অনেক নেগেটিভ কনোটেশন আছে, কিন্তু এটা কিন্তু পুরুষ বিরোধী না, এটা কিন্তু কতগুলো মূল্যবোধের কথা, যেই মূল্যবোধ নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই সেটা মঙ্গলকর, সবার জন্যই সেটা কল্যাণকর। যেমন আমি বলছি রাষ্ট্রের ভূমিকা কি হবে, এখানে নারীবাদী বলতে আমি যেটা বুঝাতে চেয়েছি যে কোন মূল্যবোধগুলো কি জিনিসগুলো প্রায়োরিটি পাবে, যেমন স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, পরিচর্যার জন্য, এগুলোর ক্ষেত্রে রাষ্ট্র অনেক বেশি গুরুত্ব দিবে। এগুলো কিন্তু শুধু নারীর জন্য উপকারী না, এটা সম্পূর্ণ পুরুষ নারী পরিবার সর্বশেষে, এটা একটা মানবতাবাদী কথা। কিন্তু নারীবাদী কথাটা আমি এই কথাটা আই ওয়ান্ট টেক ইট ব্যাক, কারণ নারীবাদী শব্দটার সাথে যে নেগেটিভ কনোটেশনটা আছে আমার কাছে মনে হয় যে সেটাকেও চ্যালেঞ্জ করা উচিত, কারণ সেটা কোনো নেগেটিভ কনোটেশন না, সেটা সবার জন্যই কল্যাণকর এবং এটা পুরুষের বিপক্ষে কিছু না।
আমিও আপনার সাথে একেবারে একমত এই ব্যাপারে, কারণ আমরা যখন নারীবাদী কথাটা ব্যবহার করে আমাদের মাথায় অনেকগুলো জিনিস থাকে। ধরুন আমরা সবসময় চাই যে শান্তিতে যাতে লোকে থাকতে পারে, সেখানে যদি মনে করি যে কোনো ধরনের মূল্যবোধ যেটা হয়তো যথেষ্ট পাওয়ারফুল হয়ে গেছে, সেই মূল্যবোধগুলো যুদ্ধের দিকে সন্ত্রাসের দিকে, তখন আমরা সবসময় বলি যে অন্য মূল্যবোধ আমাদের যা আছে যাতে পুরুষ এবং মহিলারা দুইজনেই একসঙ্গে চিন্তা করেন। গান্ধীর কথা চিন্তা করুন, গান্ধীকে একসময় ব্রিটিশ কলোনিয়াল লোকেরা হাসতো, বলতো এ তো প্রায় মেয়ে মানুষ, ছেলের মতো ব্যবহার কিছু করছে না। কিন্তু ওই মূল্যবোধ আমাদের কাছে আমাদের জীবনকে অনেক বেশি উন্নত করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। তাই জন্য আমি আপনার সাথে একমত যে নারীবাদীর একটা নেগেটিভ কনোটেশন রাজনীতির মধ্যে দিয়ে এসছে ঠিকই, কিন্তু ওইটাকে আমাদের ধরে রাখার কোনো কারণ নেই। আর নারীবাদী পুরুষ এবং মহিলা দুইজনেই নারীবাদী হতে পারেন।
অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বোধহয় ভুলে গেলে চলবে না যে নারীবাদেরও প্রয়োজন আছে, যেহেতু অনেক ক্ষেত্রে অনেক দেশে এখনো মেয়েরা অনেক পিছিয়ে আছেন, এবং সেজন্যই সর্বস্তরে আমরা দেখেছি, বহু দেশে আমরা দেখেছি যে নারীবাদী আন্দোলন, তাই না?
অবশ্যই আমরা যদি দেখি যে ধরুন সাধারণভাবে যে একটা কাজ যখন হচ্ছে, মেয়েরা কি পুরুষদের এক সমান বেতন পাচ্ছেন, বা এক একটা পড়াশোনার ক্ষেত্রে মেয়েরা কি, আমাদেরই মেয়েরা কি একইভাবে অ্যাডমিশন পাচ্ছে, খেলার ব্যাপারে মেয়েরা কি, মানে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেখানে খুব নাম করা স্পোর্টস টিম আছে, ওই মেয়েগুলো কি পরিমাণ পড়াশুনো করতে হয়, কারণ ওরা জানে যে ওদের সারা জীবন ছেলেদের টিমের অ্যাথলিটদের মতো ওদের জীবন কাটবে না, ওরা এত সব স্পন্সরশিপ পাবে না, টাকা পয়সা পাবে না, ওদের খেটে দাঁড়াতে হবে। এই যে তফাতগুলো আছে, সেই তফাতগুলোর থেকে আমরা যদি এগিয়ে যেতে চাই, তফাতগুলোকে পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের নিশ্চয়ই করে মহিলাদের কথা ভাবতে হবে, মেয়েদের কথা ভাবতে হবে, এবং নারীবাদী মূল্যবোধগুলো সেইগুলোর কথা আমাদের মনে করিয়ে দেয়। এই জন্যই মনে রাখা দরকার পুরুষদের নারীদেরও।
হ্যাঁ,
আর আমার কাছে মনে হয় এই বৈষম্যগুলো সব সমাজেই কোনো না কোনো ক্ষেত্রে, এই দেশে হয়তো আমরা যেটা বলবো যেটা আপনার বেতনের ক্ষেত্রে, আর উনি যেরকম উপমহাদেশের ক্ষেত্রে সুরক্ষার কথা বলেছেন, সব ক্ষেত্রেই কোনো না কোনো বৈষম্য আছে, এবং এই বৈষম্যগুলো যতদিন থাকবে এই প্রসঙ্গগুলো আমাদের এভাবে করে বলতে হবে।
তাই অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে নারীর ভূমিকা। আমাদের আজকে দুজন খুব বিশিষ্ট অতিথি আছেন, তারা হচ্ছেন ডক্টর বন্দনা পুরকায়স্থ, তিনি কানেটিকাট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও এশিয়ান আমেরিকান স্টাডিজ বিভাগের প্রফেসর, এবং আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর মেহনাজ মোমেন, তিনি টেক্সাস A&M আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি মনিজা রহমান নিউ ইয়র্ক থেকে বলছি।
বলি,
আমি এমনি নারী হিসেবে মানে কোন ব্র্যাকেট বন্দি করতে নিজেকে চাই না, যে এমনি আমি মনে করি যে প্রত্যেকটা মানুষকে খুব রাজনীতি সচেতন হওয়া উচিত, কিন্তু আমরা কিন্তু অনেক জনগণ জানি না, বিশেষ করে নারীরা, দেখা যায় যে তারা স্বামীর ইচ্ছাতে অনেক সময় মানে যে স্বামী যে রাজনৈতিক আদর্শ বা চেতনার অধিক মানে অনুসরণ করে তাকে সেই পথে তাকে দেখা যায়, সেও ওই দলকে সমর্থন করতে দেখা যায়, কিংবা বাবা মানে খুব প্রভাবিত হয়। এখান থেকে বের হয়ে এসে নারীকে তার নিজস্ব মতামত গড়ে তোলা উচিত, নারীকে আলাদাভাবে যদি তারা চিন্তা করে এবং আলাদাভাবে রাজনীতিতে ভূমিকা রাখে তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হবে। আমার প্রশ্ন হলো যে আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি যে অনেকে যে হিলারি ক্লিনটনের ব্যাপারে যেমন বলে যে উনি যে একজন নারী প্রথম প্রেসিডেন্ট হচ্ছে, এই ব্যাপারে আমার একটু ইয়ে আসছে যে উনি তো অনেক পর্ব পার করে এসেছেন, উনি ওনার স্বামী বিল ক্লিনটনের সাথে খুব সরাসরি ভাবে যুক্ত ছিলেন, এবং বিল ক্লিনটন রাজনৈতিক ভাবে মানে দুইবার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার ব্যাপারে হিলারির ভূমিকাটাকে অনেকেই বলে যে এটাই ছিল মুখ্য ভূমিকা, মানে তার ব্রেনটাকে ব্যবহার করা হয়েছে, তার ব্রেন বা তার মেধা, তার যোগ্যতাটা ছাপিয়ে যখন নারী পরিচয়টা আসে তখন খুব খারাপ লাগে যে আমরা তো উন্নত দেশে বাস করি, তারপরে কেন আমরা তার নারী এই বিষয়টা নিয়ে আমরা সবসময় এত বেশি আলোচনা করি। একজন মেধাবী, একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবেই উনি এসেছেন।
ধন্যবাদ। মনিজা রহমান নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন এবং তিনি বলছেন যে তার প্রথম কথাটা যেটা ছিল যে মহিলারা স্বামী বা বাবা দ্বারা প্রভাবিত হন, হয়তো তারা সেই রাজনীতি অনুসরণ করেন, কিন্তু উনি বলতে চাচ্ছেন যে নারীকে নিজস্ব মতামত গড়তে হবে। আর উনি হিলারি ক্লিনটনের কথা যেমন বললেন যে তিনি তার নিজের মেধাতেই এসেছেন। ডক্টর মেনাজ বলেন,
আমার এই মুহূর্তে উনার প্রশ্নটা শুনতে শুনতে আমি একটা কথা মনে করছিলাম, স্টিভেন কোলবের যখন হিলারি ক্লিনটন নমিনেশন পেলেন তখন উনি বলছিলেন যে আমেরিকা ফাইনালি হ্যাজ কট আপ টু শ্রীলঙ্কা ইন দ্য 1960। মানে হিলারি ক্লিনটন নারী হিসাবে তার প্রার্থী হওয়াতে মানে এত যে উত্তেজনা, এত যে খুশি, এটা কিন্তু আসলে আমাদের অনেক বিষণ্ন হওয়ার কথা যে এটা এতদিন পরে হলো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা খালি প্রতিনিধিত্বমূলক ব্যাপার, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে নীতিমালা। এবং এটা যেটা প্রশ্নকর্তা যে যিনি প্রশ্ন করেছেন উনি বলছিলেন যে অনেক সময় নারীরা সচেতন হন না, যেখানে আপনার পরিবারের অন্য সদস্যরা স্বামীরা যাকে ভোট দিতে চান সেখানে ভোট দেন। এটা এখানে সবাইকে সচেতন হতে হবে এবং অনেক ছোটবেলা থেকে মানুষকে রাজনীতির গুরুত্বটা এটা বুঝাতে হবে। এবং একটু আগে ডক্টর পুরকায়স্থ যে কথাটা বলছিলেন যে এখানে ইমিগ্রেন্ট জেনারেশনের কথা, হ্যাঁ সেটা আমি সম্পূর্ণ একমত, প্যারেন্টরা অনেক সময় ইমিগ্রেশন আপনার সেকেন্ড জেনারেশনকে তাদেরকে পুশ করতে থাকে কিভাবে সফল হতে হবে এবং যাতে পড়াশোনা থেকে অন্য কোনো দিকে মন না সরায়। কিন্তু আপনি যদি একটু ব্যাপকভাবে দেখেন এই দেশের যারা স্টুডেন্ট, যারা এই দেশে বড় হয়েছে, যাদের এত আপনার সেকেন্ড জেনারেশনের মতো আপনার যারা ভালনারেবল না বা যাদের এত ইনসিকিউরিটি নাই, তারাও কিন্তু রাজনীতির ব্যাপারে তারাও অনেক অনেক উদাসীন, অনেক অনীহা। এখন যে উত্তেজনাগুলো এটা খালি নির্বাচনের উত্তেজনা এবং এটা যখনই কেটে যাবে তখনই কিন্তু আবার দেখবেন আবার চার বছরের জন্য কেউ রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে না। এটা আমার কাছে একটা ভীষণ আপনার এই এই সমাজের, এই আমেরিকান সমাজের একটা একটা ভয়ানক একটা কি বলবো মানে দুর্বলতা বলে মনে হয়।
আপনি কি বলেন ডক্টর পুরকায়স্থ?
আমি এসব আমি একেবারে একমত যে এই মানে আমরা এমন একটা অবস্থা এসেছি যে রাজনীতিটা বাইরের ব্যাপার বলে রেখে দিচ্ছি, অথচ রাজনীতি এই কনটেক্সে যা যা হচ্ছে আমাদের প্রত্যেককে মানে ভীষণ গভীরভাবে আমাদের জীবন জীবন কোন দিকে যাবে সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। সেইখানে আমরা যদি প্রথম থেকে না বুঝতে শিখি যে যাই বাইরে হচ্ছে এগুলো আমাদের আমাদের ব্যাপার, আমাদের কিছু বলার আছে, আমাদের কিছু করার আছে, এবং নারী পুরুষ এই তফাতটা না করে আমাদের নিজেদের, মেয়েদের বিশেষ করে, আমাদের বোঝা উচিত যে আমাদের নিজেদের কিছু একটা বলার আছে, বোঝার আছে, করার আছে, যেটা মাঝে মাঝে সত্যি কথা বলতে কি আমাদের ভাইদের, আমাদের স্বামীদের, আমাদের বাবাদের, কাকাদের, আমাদের বলে শেখাতে হবে যে এইটা আমাদের অসুবিধা হচ্ছে এই কারণে। তারা তো হঠাৎ করে বুঝবেন না। তো আমরা যদি রাজনীতিতে রাজনীতির পরিপ্রেক্ষিতে আলাদা হয়ে থাকতে চাই তাহলে যারা আমাদের সাপোর্টার পুরুষদের মধ্যে তারাও কিন্তু আমাদের জন্য কিছু করতে পারবেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, হঠাৎ মনে হলো, সেটা হচ্ছে ইউএসএ তে যখন মেয়েরা সাফ্রেজ যে রাইট পেলেন তখন স্টেটসে বিভিন্ন স্টেট একটা একটা করে
মানে ভোট দেওয়ার অধিকার
হচ্ছিল, এই দেশে মেয়েরা কিন্তু এই সাফ্রেজের রাইট পেয়েছিলেন কিন্তু কারণ লাস্ট যে ভোটটা একজন খুব ইয়াং ভদ্রলোক লেজিসলেটর ছিলেন, তার মা তাকে চিঠি লিখেছিলেন যে দেখো তুমি আজকে কিন্তু ঠিক দিকে ভোট দিও, এবং সেই একটা ইয়াং ছেলে 23 বছরের সে তার মার কথা শুনেছিল বলে আজ নালে আরো অনেক বছর দেরি হতো ইউএসএ তে মেয়েদের ভোট পাওয়ার এই ওই অধিকারটা। সুতরাং আমাদের তো এর মধ্যে মাথা দিতেই হবে, আমরা যদি এই দায়িত্বটা ছেড়ে দিই তাহলে এটা আমরা নিজেদেরই ক্ষতি করছি এবং সমাজের ক্ষতি করছি।
আমাদের আরেকজন কলার আছেন পঞ্চগড় থেকে, চক্রবর্তী, মিস্টার চক্রবর্তী।
হ্যালো
হ্যালো, হ্যাঁ বলুন।
নমস্কার
নমস্কার।
আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী বলছি আর কি। আজকে গুরুত্বপূর্ণ বিষয় যে নারীর যে ক্ষমতা, নারীর রাজনৈতিক আর কি, তা আমরা মনে করে দেখব আমাদের বিরোধী দলের নেত্রী নারী, সংসদ নেত্রী আমাদের নারী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও নারী, এবং কি আমরা অন্যান্য রাষ্ট্রগুলোতেও যেমন দেখি নারীর ক্ষমতায়ন। তা আমরা দেখি আর কি যখন ভারতের চ্যানেলগুলোতেও যেমন দেখি নারীর অভিনয়, যে একটা মারাত্মক যে একটা অভিনয় চলচ্চিত্রে আমরা ভারতবর্ষে দেখি আর কি, আমাদের বাংলাদেশের যে মানে চলচ্চিত্রের যে নারীর যে ক্ষমতা সেই অনেক আর কি দ্বিগুণ। তা আমি মনে করবো সেই নারীর ক্ষমতা আর কি আমাদের দেশে বলে, বাংলাদেশে বলে, এবং কোন দিন আশ্রয়গুলো হতে হবে, এমনকি ভারতে আশ্রয়গুলো হতে হবে, নারী কিভাবে আর কি ধাপে ধাপে আরো কত সালের মানে আগাতে এবং ধাপে ধাপে আগাইতে চাচ্ছে আর কি, এবং আগাইতে পারে আর কি, আমাদের নারীর যে ক্ষমতাটা আমাদের নারী বাংলাদেশে নিজেকে ধাপে ধাপে যে আগাচ্ছে, এবং কি কত সালের নারী আর কি এর ভিতরে আরো কি উচ্ছৃঙ্খল ভাবে আরো কি দিনে দিন ধাপে ধাপে এগিয়ে যাবে আর কি, এই বিষয়ে একটু আলোকপাত করবেন আর কি। ধন্যবাদ আদা।
ধন্যবাদ। উনি বলছেন যে নারীরা আরো কত এগিয়ে যাবেন, সেটাই ওনার প্রশ্ন। ডক্টর মেনাজ মোমেন,
আচ্ছা উনি তো বাংলাদেশের কথা বলছেন, আমি এখানে আবার আমি প্রশ্নটা একটু অন্যভাবে বলি। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি বাংলাদেশ থেকেই আমার গ্রাজুয়েশন করেছি, তারপর আমি দু বছর আমি একটা একটা প্রজেক্টে কাজ করতাম, সেখানে একটা এনজিওর কাজ করতাম এবং আমি ফিল্ডে অনেক কাজ করতাম। তো বাংলাদেশে যখন নারীর উন্নয়নের কথা ওঠে, আমি কিন্তু শেখ হাসিনা বা খালেদা জিয়া বা আমাদের প্রথম স্পিকার তাদের কথা মনে হয় না। আমি সবচেয়ে আগে আমি ফিল্ডে যেখানে কাজ করতাম সেখানে আমি যে একদম অভাবনীয় যে পরিবর্তনটা দেখেছি সেটাই আমি সবচেয়ে আগে মনে করি। আপনি যদি বাংলাদেশে বা ভারতের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, পুরো উপমহাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ উপমহাদেশে আপনি যদি দেখেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সব জায়গায় নারী হেড অব দ্য স্টেট এসছে, এবং হয়তো লেজিসলেচারেও হয়তো আমাদের প্রতিনিধিত্ব হয়তো অনেক ভালো, অনেক উন্নত দেশের থেকে। কিন্তু আমাদের কিন্তু এই নারী কতখানি এগিয়ে যাচ্ছে এটা মূল্যায়ন করার জন্য আরো অনেক বেসিক মেজারমেন্ট গুলো দেখতে হবে, যেখানে দেখতে হবে শিক্ষা, যেখানে দেখতে হবে স্বাস্থ্য, যেখানে দেখতে হবে আপনার সুরক্ষা, যেখানে দেখতে হবে আপনার বিচার ব্যবস্থার ফেয়ারনেস এর ব্যাপারটা। এই সমস্ত দিকগুলো আপনি যদি দেখেন, আমি কিন্তু একটু বাংলাদেশের ক্ষেত্রে একটু হতাশ, কারণ আমি বলবো যে 90-এর দশকটা ছিল একটা ভীষণ অভূতপূর্ব উন্নতির দশক, কিন্তু আপনি যদি শেষ 4-5 বছরের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আমি বলবো বিশেষ করে সুরক্ষার ক্ষেত্রে আমাদের অনেক অনেক আমরা পিছিয়ে গেছি। হয়তো শিক্ষা, স্বাস্থ্য এসব খাতে বাংলাদেশ এখন অনেক ভালো করছে, আপনার যেভাবে আপনি যদি চাইল্ড মর্টালিটি, এডুকেশন সবকিছু দেখেন, সবকিছুর স্ট্যাটিস্টিক্স অনেক ভালো, ইভেন আমরা ভারত থেকেও এগিয়ে আছি, পাকিস্তান থেকে তো আমরা অনেক আগে থেকে এগিয়ে আছি। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে এই সমস্ত স্ট্যাটিস্টিক্স গুলো খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা শুধু রাজনীতিতে নারীর কি বলবো শুধু প্রতিনিধিত্বটা না দেখে এই নিয়ম বা নীতিমালার ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে সেটা দিয়ে মূল্যায়ন করা উচিত, করাটা অনেক বেশি সমীচীন হবে।
ধন্যবাদ ডক্টর প্রকাশ। তো
আমি আবার একমত, এই আপনি যা বললেন ডক্টর মোমেন তার সাথে, আমি আসলে স্ট্যাটিস্টিক্স এর জন্য একটা জিনিস হঠাৎ আমার মানে কাছে এসছে, টেবিলেই ছিল বলে বলছি, যে এই ধরুন 5টা দেশ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল আর ভারতবর্ষ, আমরা কিন্তু পার্লামেন্টারি রেপ্রেজেন্টেশনের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। যদিও আমাদের এতজন মানে মহিলা আমাদের হেডস অফ স্টেটস হয়েছেন এবং তাই নিয়ে আমি যথেষ্ট গর্ব করি সবসময়, কিন্তু ভারতবর্ষে পার্লামেন্টারি রেপ্রেজেন্টেশন হচ্ছে 14%, বাংলাদেশ অনেক এগিয়ে 20%, পাকিস্তানে আরেকটু বেশি 20-point something, শ্রীলঙ্কায় 10-এর কম, নেপালে প্রায় 30% ছুঁই। সুতরাং একদিক থেকে আমরা এগিয়ে আছি, কিন্তু যেটা আগে আমরা ডিসকাস করছিলাম যে আমরা যদি এটা মানে দেখি ভালো করে কাছ থেকে দেখি যে কিছু বড় নামের লিডার আমরা পাচ্ছি, কিন্তু এই সাধারণ জীবনে মানে বাস্তব অধিকার দেখার জন্য কারা কারা আছেন সেইখানে কিন্তু আরো অনেক পরিবর্তন আমাদের দরকার, অনেক পথ যেতে হবে।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আপনারা অনেকেই আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন। সিরাজুল ইসলাম, আপনাকে আপনি আপনার ফোন নাম্বার দিয়েছিলেন, আমরা কয়েকবার চেষ্টা করেছি কিন্তু আপনাকে পাওয়া যায়নি। এবার আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
বাংলাদেশ সহ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে নারীদের নেতৃত্ব রাজনীতির ক্ষেত্রে অনেকটা এগিয়ে আসছে। সেই সাথে আমরা এখন সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি, বিশ্বের প্রথম আমেরিকায় এবারে নারীদের নেতৃত্বে উঠে আসছে হিলারি ক্লিনটন, এবং আমরা দেখছি পত্রপত্রিকার মাধ্যমে দেশে সামনে যে হবে এরকম একটা প্রত্যাশা করতেছি সবাই। এদিকে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানেও নারীরা আগের থেকে ভূমিকা অনেক বেশি। তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, ইংল্যান্ডে, আমেরিকার সব দেশে। আমার প্রশ্নটা হলো যে নারী নেত্রীর এই ভূমিকাটা আরো কিভাবে জোরদার করা যায়, এবং পুরুষের সহযোগিতাটা অবশ্যই প্রয়োজন আছে কিনা, এটা একটু যদি আলোচনা গুরুত্ব দিয়ে আলোচনা করতেন। আপনাদেরকে শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ মাসুম বিল্লা। আপনি বলেছেন যে মেয়েরা যাতে রাজনীতিতে অংশ নেয় এবং নেতৃস্থানীয় পদে যোগ দেন, সেই লক্ষ্যে আরো কি করা যায়, তাছাড়া পুরুষদের সহযোগিতা বৃদ্ধির জন্য কি পদক্ষেপ নেওয়া যায় বা সেটা প্রয়োজন আছে কিনা সেটাও বলেছেন ডক্টর মোমেন।
হ্যাঁ, নারী পুরুষ মিলিয়েই তো সমাজ, কাজেই আমাদের, আমি আবারও বলবো, এই যেমন পাকিস্তানের কথা একটু আগে স্ট্যাটিস্টিক দিয়ে বলা হয়েছে, হ্যাঁ, পাকিস্তানে যদি আমরা আরো ধরেন আরো আমরা মহিলা প্রধানমন্ত্রী পেলাম কিন্তু আপনার অনার কিলিং বেড়ে গেল, তাহলে কিন্তু এইখানে আপনার নারীর অধিকার কোনো ক্ষেত্রেই সুরক্ষিত হলো না। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দেখতে হবে নীতিমালার জিনিসগুলো, কিন্তু এই নীতিমালা দেখার জন্যও নারীর আরেকটা ভূমিকা আছে, যেখানে তাকেও প্রতিনিধিত্বমূলক রাজনীতিতেও আসতে হবে, আরো অনেক বেশি করে আসতে হবে, যাতে সবাইকে এই রাজনীতির গুরুত্ব সম্পর্কে জানতে হবে। ছোটবেলা থেকে প্রতিটা শিশু, সে ছেলেই হোক বা মেয়ে হোক, রাজনীতিতে জীবনের কত বড় গুরুত্বপূর্ণ জায়গা এবং কিভাবে এর মাধ্যমে সমাজ পরিবর্তন করা যায়, এই জিনিসটা সম্পর্কে সচেতন হতে হবে। এবং যত বেশি আমরা দেখব মানুষ আগ্রহী হবে, মেয়েরা আগ্রহী হবে, তারা আরো নির্বাচিত হবে, এবং শুধু নির্বাচিত হওয়া না, তারা নীতিমালা, সঠিক নীতিমালা তারা দাবি করবে, এবং এইভাবে এইটাই হচ্ছে আমার কাছে মনে হয় পরিবর্তনের, যদিও এটা অনেক ধীর একটা প্রক্রিয়া কিন্তু বোধহয় এটাই একমাত্র প্রক্রিয়া।
হ্যাঁ,
নিশ্চয়ই, মানে এই মূল্যবোধ গুলো যদি আমাদের মধ্যে ভালোভাবে না ঢোকে তাহলে রাজনীতিতে পরিবর্তন খুবই কম হবে। আপনি ঠিকই বলেছেন যে আপনার সাথে আমি একদম একমত এই ব্যাপারে যে শুধু কতজন লিডার এই দেখে কোনো হবে না, কারণ আমাদের সাধারণ জীবনে আমরা কি পাচ্ছি সেটা দেখা দরকার। এইখানে আমার মনে হয় আমাদের রাজনীতি কথাটা আরেকটু আলাদা করে দেখতে হবে। মানে ধরুন কথার কথা, আমি যখন কলকাতায় থাকতাম, যদি পাড়ায় কোনো মেয়েকে বাড়িতে মারধর করা হচ্ছে, সেখানে আর কি কারো কিছু বলার আছে, করার আছে, এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক প্রশ্ন। আমি হয়তো আমেরিকাতে বসে আছি, দেখছি যে রাস্তায় ঘাটে বন্দুক দিয়ে হোক, হাত দিয়ে হোক, যেভাবে হোক, একজনকে মানে হয় মারা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে, আমার কি কোনো তাতে কিছু করার আছে? আমার কি এক একটা ঘটনা জানার পরে আন্দোলন তৈরি করার কোনো দায়িত্ব আছে? আর সব আন্দোলন এই না যে আমি পুরো রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করতে চাই, কিন্তু আন্দোলন যেগুলো আমাদের চিন্তাধারা পাল্টাবে। সুতরাং রাজনীতির এইভাবে যদি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের বড় করতে পারি, অথবা আমাদের বয়স হয়ে গেছে কিন্তু আমরা তো সবসময় শিখি, নতুন জিনিস শিখি, চারিদিকে দেখে যদি নিজেদের মানসিকতা এরকম ভাবে পাল্টাতে পারি, তাহলে আমাদের মূল্যবোধ গুলো পাল্টাবে। আর আমরা ব্যবহারিক ভাবে কি করছি প্রতিদিন প্রতি মাসে সেগুলোও পাল্টাবে। এই নিয়েই কিন্তু রাজনীতি। আমাদের, আমি তো কানেটিকাটে পড়াই, এইখানে একজন লেজিসলেটর আছেন লোকাল, উনি আমাদের সাউথ এশিয়ার লোক, তো উনি প্রথমে যখন পলিটিক্সে রান করছিলেন অনেকে হেসেছিল, বললো যে তোমাকে কে ভোট দেবে, কেউ দেবেই না, কিন্তু আস্তে আস্তে এই ভদ্রলোক একটা বিরাট বড় জায়গা তৈরি করেছেন যাতে করে আমরা সবাই নারী এবং পুরুষ সবাই খুব এর থেকে অনেকগুলো লাভ পাই, কারণ উনি আমাদের কথা শুনে সেইগুলো অন্য লোককে বলতে পারেন, উনি আমাদের এনকারেজ করেন তোমরাও গিয়ে বলো। তো এটাই রাজনীতি, এই এইভাবেই আমাদের আমরা এগিয়ে যাব।
হ্যাঁ, অনেক ধন্যবাদ, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আরেকজন প্রশ্ন করেছেন, হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি সাহানা চৌধুরী, আমি নিউইয়র্কের স্যাটেন আইল্যান্ডে থাকি। আমি তিন কন্যা সন্তানের একজন গর্বিত মা। আমরা জানি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রীও নারী, ব্রিটেনের প্রধানমন্ত্রীও নারী, এবং আমেরিকায় ইতিহাস হিস্ট্রি করতে যাচ্ছে তিনিও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নারী হতে যাচ্ছে, কিন্তু তারপরেও গণমাধ্যমে নারী নির্যাতনই প্রধান শীর্ষ খবর হয়। আলোচকদের কাছে আমার প্রশ্ন, কেন, এটা কবে শেষ হবে?
অনেক ধন্যবাদ। ফারহানা চৌধুরী নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে অনেক দেশে নারী দেশপ্রধান, তা সত্ত্বেও নারীর নির্যাতন এখনো খবরের শীর্ষে, কবে এটা শেষ হবে? খুব দুঃখজনক, কিন্তু আজকেও আমি কাজে আসার সময় দেখছিলাম সামাজিক মাধ্যমে কয়েকটা বাংলাদেশের একটা ঘটনার কথা ছিল, একটা ধর্ষণের ব্যাপারে আরেকজন, আর ভারতের কয়েকটা ঘটনা আমরা জানি সবাই। তো এটা খুব অত্যন্ত দুঃখজনক, কিন্তু ঘটছে। তো তো আমাদের প্রশ্নকর্তা হচ্ছে বলছেন যে কবে শেষ হবে? ডক্টর মোমেন,
দেখেন, আপনি যদি নারী হেড অব দ্য স্টেট এর কথা দেখেন, বিশেষ করে যাদের সাথে আমরা খুবই পরিচিত, এই যে মার্গারেট থ্যাচার, ইন্দিরা গান্ধী, গোল্ডা মায়ার, হ্যাঁ, তাদের অনেক অনেক নীতি কিন্তু ভীষণ রকম যুদ্ধদেহী, এবং একেবারেই এই ধরনের যে ধরনের নারীবাদী মূল্যবোধের কথা বলেছি সেগুলোকে তুলে ধরেনি সেখানে। এখন অনেক অনেক বড় একটা ব্যাপক জিনিস আছে, যখন তারা হেড অব দ্য স্টেট হয়েছেন তাদেরকে প্রমাণ করতে হয়েছে যে তারা পুরুষের মতোই তারা মানে এফিশিয়েন্ট, এবং সেই জন্য হয়তো অনেক বেশি যুদ্ধদেহী এটা হতে হয়েছে। সেই জিনিসটাকে মেনে নিয়েও বলবো যে এই বাংলাদেশের কথায় যদি আসি, আমাদের তো ধরেন 90-এর দশক থেকে হয় শেখ হাসিনা নয় খালেদা জিয়া ক্ষমতায় আছেন, কিন্তু এই ধরনের ধর্ষণ, অ্যাসিডের মুখে অ্যাসিড মারা, এবং মেয়েদের সামগ্রিক সুরক্ষার অভাব, এটা কিন্তু দিনে দিনে বেড়েই চলছে। বরং আমি বলবো যে শেষ 4-5 বছরে এটা কিন্তু অনেক বেড়েছে, যেটা আমাদের অনেক অনেক অর্জনকে অনেক সময় ম্লান করে দেয়, সেটা খুবই খুবই দুঃখজনক। এবং যেই কথাটা আমি বারবার বলতে চাচ্ছি, শুধু আপনার প্রতিনিধির দিকে তাকালে হবে না, তার নীতিটার দিকে তাকাতে হবে। হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হলে আমরা সবাই অনেক উৎসাহিত হব, এই দেশে প্রথমবারের মতো আমেরিকা একটা মহিলা প্রেসিডেন্ট হবে, সেটা খুবই খুশির কথা। কিন্তু ধরেন প্রেসিডেন্ট হয়ে তারপর ধরেন আমরা দেখলাম যে তার নীতিমালাতে, ধরেন আমেরিকার পররাষ্ট্র নীতিতে আরো অনেক যুদ্ধ হলো, তাহলে কিন্তু ওটা অনেক বড় পরাজয়ও হবে
আমাদের,
জিনিসই দেখতে হবে।
হ্যাঁ, আমাদের সময় খুব শেষ হয়েছে। ডক্টর প্রকাশ, তাতে খুব সংক্ষিপ্ত ভাবে যদি আপনার শেষ কনক্লুডিং একটা স্টেটমেন্ট।
আমি আবার একই কথায় আসবো যে আমরা যদি আমাদের ব্যবহারিক জীবনে আমাদের বাস্তব অধিকার যদি অধিকারের কথা যদি না চিন্তা করি, আমাদের মানব অধিকারের কথা না চিন্তা করি, যেখানে আমরা সবাই সচ্ছল ভাবে সুরক্ষিত ভাবে মানে নিজেরা সুরক্ষিত ভাবে চলাফেরা করতে পারবো, তাহলে কিন্তু মানে এইটা আমাদের সবার মধ্যে না আসলে বা অনেকের মধ্যে না আসলে কিন্তু নারীর নির্যাতন বন্ধ হবে না। সেখানে পুরুষ আর নারী নির্বিশেষে আমাদের কিছু করার আছে, এবং নারীদের একটা বিশেষ দায়িত্ব আছে যে যে পুরুষরা এগুলো বুঝতে পারছেন না তাদের বোঝানো। আমাদের জানাশোনার মধ্যেই যত লোককে আমরা বোঝাতে পারি ততজন কিন্তু আমাদেরই হয়ে রুখে দাঁড়াবেন, সেটাই আমরা চাই। সেই দিক থেকেই আমাদের এই নারী নির্যাতনের এই এই স্কোপটা আমি আশা করব যে অনেক কমবে, কিন্তু এতে আমাদের কিছু কাজ করতে হবে।
অনেক ধন্যবাদ। ফেসবুকে সম্রাট শাহজাহান প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি জানি না এখন আর আমাদের হাতে সময় নেই, রাজনীতিতে কারা বেশি সফলতা অর্জন করতে পারে, তার আরেকটি প্রশ্ন ছিল, পুরুষের চেয়ে নারীর রাজনীতিতে জনসাধারণ কি বেশি আকৃষ্ট হয় বলে মনে করেন? আমাদের হাতে সময় নেই, তাই আর এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি অতিথিদের কাছে যেতে পারছি না। ডক্টর বন্দনা পুরকায়স্ত এবং ডক্টর মেনাজ মোমেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারলাম না সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।